ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দীর্ঘ ছ বছর পরে বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নাশকতার আশঙ্কায় ইতিমধ্যে একই সঙ্গে যৌথ নজরদারি চালানো শুরু হয়েছে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে।
তাছাড়াও রয়েছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ডেভিড সেপারস্টেইনের মন্তব্য সহ রিপোর্ট।
We've seen attacks on Hindu priests, we've seen attacks on a diverse number of religious leaders from different faiths.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। ইরাক এবং সিরিয়ার প্রতি প্রেসিডেন্ট ওবামার নীতির সমালোচনা করে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওবামা হচ্ছেন ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা। বুধবার রাতে ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য রাখবার সময় ট্রাম্প বারবারই বলেন তিনি আইসিসের প্রতিষ্ঠাতা। অতঃপর ট্রাম্প বলেন আইসিসের সহ প্রতিষ্ঠাতা হচ্ছেন অস্বচ্ছ হিলারি ক্লিনটন। এর আগেও ট্রাম্প অভিযোগ তুলেছিলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নীতিমালায় সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের বিশেষ করে ওবামা প্রশাসনের সমালোচনা করে তাঁর বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখা যাচ্ছে অনেকভাবেই ইসলামিক স্টেট প্রেসিডেন্ট ওবামাকে সম্মান করছে। যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস তার জীবনের 22তম স্বর্ণপদক জয়ের লক্ষ্যে রিও অলিম্পিকে 200 মিটার একক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আজ রাতে। রিওতে ফেলপস ইতিমধ্যেই 3টি স্বর্ণ জিতেছেন। যদি আজ জেতেন এই অলিম্পিকে, এটি হবে তার চতুর্থ স্বর্ণ বিজয়। দুই অস্ট্রেলিয়ান বোন কেট এবং ব্রন্টে ক্যাম্পবেল একে অন্যের সঙ্গে লড়বেন নারীদের 100 মিটার ফ্রিস্টাইল সাঁতারে। 800 মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি আজ অংশ নেবেন কোয়ালিফাইং রাউন্ডে। ইতিমধ্যেই তিনি রিও অলিম্পিকে 200 এবং 400 মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন। অলিম্পিকের 100 বছরেরও বেশি সময় পর আজ গলফ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাগবি, জিমন্যাস্টিক সহ বেশ কিছু ইভেন্টও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর গত 6 বছর ধরে সৌদি আরব যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সৌদি সরকার তা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে, জানাচ্ছেন আমির খসরু।
বাংলাদেশি জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার সৌদি আরব বাংলাদেশি জনশক্তি রপ্তানির উপরে আরোপিত নিষেধাজ্ঞা 6 বছর পর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় ওই ঘোষণা দেয়। ঢাকায় পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এমন সৌদি ব্যবসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বর্তমানে ওই দেশে 13 লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সৌদি অর্থনৈতিক অবস্থার কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুফল আশানুরূপ হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞগণ। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিডিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন,
সরকার এবং সকলকে মনে রাখা দরকার যে সৌদি আরবের বর্তমানে কোন রাজস্ব আর কমে যাওয়ার কারণে নতুন কোন শ্রমিকের চাহিদা কিন্তু সেখানে তাদের বেশি না। তাহলে সেই প্রেক্ষিতে এই মুহূর্তে করবার ফলে যে ব্যাপকভাবে কাজের সুযোগ তৈরি হবে সেটা কিন্তু না।
এদিকে সৌদি আরবের রিয়াদে একটি সফরে দুই কারখানায় আগুন লেগে চারজন বাংলাদেশ নিহত হয়েছেন, তাদের সবারই বাড়ি নাটোর জেলায়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের 3 জন নেতা যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং 3 জনই যশোর এলাকার। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
পুলিশ জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের 3 জন নেতা যশোরের পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা জানিয়েছেন। আত্মসমর্পণকারী 3 জন যশোর সহ ওই অঞ্চলের হিজবুত তাহরিরের নেতা বলে পুলিশের দাবি। ওই 3 জনের অভিভাবকেরা আগে পুলিশের সাথে কথা বলে পরে তাদের সন্তানদের পুলিশের কাছে নিয়ে আসেন। খুলনা বিভাগীয় পুলিশ প্রধান জানিয়েছেন তাদের অপরাধের ধরন বিবেচনায় আইনি সহায়তা দেওয়া হবে। বর্তমানে ওই 3 জন তরুণ পুলিশ হেফাজতে রয়েছেন। ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে জঙ্গি সম্পৃক্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পহেলা জুলাইয়ের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে বাংলাদেশ সফরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন, জানাচ্ছেন জহুরুল আলম।
নিষেধাজ্ঞা নয়, বরং তাদের সতর্ক করা হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এমন বক্তব্য দিয়েছেন। দুই দেশের সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরে আসার প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, তবে তাদের সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মার্শা বানিকাট বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সরকার নিরাপত্তার ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছে তা যুক্তরাষ্ট্র সরকার সন্তুষ্ট হলো, এটাই যথেষ্ট নয়। নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তার দেশ বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ভারতকে জানিয়েছে, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে সীমান্তের কাছের গ্রামে আশ্রয় নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
বাংলাদেশে গুলশান হামলার চক্রি সহ অন্য জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। সেদেশের জঙ্গি দলে তৈরি হওয়া কাউন্টার টেরারিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং জাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তারাখে তারা সীমান্ত লাগোয়া গ্রামে আশ্রয় নিয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে এমন তথ্য পেয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। এই বিষয় নিয়ে দুদেশের কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয় পেট্রাপোলে। বিশেষত বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে এই তথ্য পাওয়ার পরই নাশকতার আশঙ্কায় ইতিমধ্যে একই সঙ্গে যৌথ নজরদারি চালানো শুরু হয়েছে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্রে এখবর জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের কাশ্মীরে শান্তি ফেরাতে নরেন্দ্র মোদী সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিচ্ছে। শুক্রবার দিল্লিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে এবং এ সম্পর্কে গৌতম গুপ্তের প্রতিবেদন।
জম্মু কাশ্মীর রাজ্যে স্থায়ী শান্তি ফেরানোর লক্ষ্যে নতুন করে উদ্যোগ নিল নরেন্দ্র মোদী সরকার। কাশ্মীর উপত্যকার মানুষের মন বুঝতে গত মাসেই দুদিনের জন্য কাশ্মীর উপত্যকায় ঘুরে এসেছেন তিনি। এবার শুক্রবার দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কাশ্মীর নিয়ে আলোচনার জন্য, সেখানেও স্বয়ং মোদী হাজির থাকবেন। এরপর অল্প দিনের মধ্যেই কাশ্মীরে যাবে একটি সর্বদলীয় প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে তো বটেই সরকার কথা বলতে আগ্রহী অন্যান্য বিবেচক সংগঠনগুলির সঙ্গেও, কিন্তু উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারত সরকার কোনো কথা বলবে না। তবে মোদীর কাশ্মীর সফরের সময় তিনি স্পষ্ট বুঝতে পারেন সেখানে অশান্তির পেছনে পাকিস্তানের একটা বড় ভূমিকা রয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মানবিক সহায়তার লক্ষ্যে সিরিয়ার সংঘাতময় আলেপ্পো শহরে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাময়িকভাবে সেনা অভিযান বন্ধ রেখেছে রাশিয়ার বাহিনী। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যুদ্ধ চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলছে, মানবিক সহায়তার লক্ষ্যে সিরিয়ার আলেপ্পোয় তিন দিন প্রতিদিন 3 ঘন্টা করে হামলা বন্ধ রাখা হবে। বুধবার মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, স্থানীয় সময় দৈনিক সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। জাতিসংঘ অনুরোধ করেছে সপ্তাহে অন্তত 24 থেকে 48 ঘন্টা জন্য যুদ্ধবিরতি করা হয়, তবে বিদ্রোহীরা তা মানছে বলে মনে হচ্ছে না। ক্রাইমিয়ার প্রশ্নে উত্তপ্ত বাকযুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া অভিযোগ করছে, ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে তথ্য নিতে ইউক্রেন তাদের প্রশিক্ষিত গোয়েন্দা নিয়োগ করেছে ক্রাইমিয়ায়। ওদিকে ইউক্রেন বলছে রাশিয়া ক্রাইমিয়ায় বিশেষ অভিযান হাতে নিয়েছে এবং সেখানে ডনেটস্ক এবং লুহানস্ক সহ বহু শহর দখল করেছে রাশিয়া সমর্থিত সেনাবাহিনী। উত্তর ইরাক এবং ইস্তাম্বুলে কুর্দি বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দক্ষিণ পূর্ব তুরস্কে ভয়াবহ বোমা হামলার পর বিদ্রোহীরা তা করেছে এই ধারণায় ওই বিমান হামলা করা হয়েছে। তুরস্কের সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত 17 জনকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তুরস্কের এক অ্যাডমিরাল নিখোঁজ হয়েছেন। বলা হচ্ছে তাকে তুরস্ক কর্তৃপক্ষ দেশে ফেরার নির্দেশ দিয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্য। তুরস্কের নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মুস্তফা উগুরলু নেটো বাহিনীর হয়ে ভার্জিনিয়ায় কর্মরত ছিলেন এবং 22 জুলাই থেকে নিখোঁজ হন। 15 জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। নয়াদিল্লির বিরুদ্ধে কাশ্মীরিদের ওপর সহিংসতার অভিযোগ তুলে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন বলছে, সহিংসতা বন্ধ না করলে তারা শান্তি চুক্তি মানবে না। সংগঠনের প্রধান সালাউদ্দিন বৃহস্পতিবার মুজাফফরাবাদে ভারত বিরোধী এক সমাবেশে ইসলামাবাদের প্রতি নয়াদিল্লির সঙ্গে সকল সম্পর্ক বন্ধ করার দাবি তোলেন। গত সপ্তাহে রাশিয়ায় যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া পাকিস্তানি হেলিকপ্টারের এক কর্মীকে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে আফগানিস্তান। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তারা সকল পাকিস্তানি কর্মীদের নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। খবর এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে যুক্তরাষ্ট্র কমিশন তার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশিয়া থেকে নিয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশের বহু দেশেই ধর্মের নামে সহিংসতার ঘটনা ঘটছে। রিপোর্টে বাংলাদেশের ঘটনাবলীর কথাও উল্লেখ করা হয়। এ সম্পর্কে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে যুক্তরাষ্ট্রের এই কমিশন স্টেট ডিপার্টমেন্ট থেকে কিছুটা আলাদা এবং স্বতন্ত্র একটি সংস্থা। তার বার্ষিক রিপোর্ট প্রকাশের পর ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ডেভিড সেপেস্টাইন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন,
It's not only atheists and LGBT activists here. We've seen attacks on Hindu priests. We've seen attacks on diverse number of religious leaders.
তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, ব্লগার হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে হিন্দু বৌদ্ধ সহ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, সেখানকার অবস্থা খুবই খারাপ, অবনতির দিকেই যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, কিভাবে তা বন্ধ করা যায়, কেন এসব হচ্ছে তা খুঁজে দেখতে হবে। তিনি বলেন, আমরা সর্বতোভাবে সহায়তা করতে চাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর তিনি এতে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে বিশ্বের এক চতুর্থাংশ দেশে ব্লাসফেমি বিরোধী আইন আছে, ধর্মান্তরণের দায়ে 10 জনের একজনের শাস্তি হয়ে থাকে। বাংলাদেশ প্রসঙ্গে আমরা কথা বলছি, এখন এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী রজলিন কোস্টার সঙ্গে। রজলিন, আপনি লাইনে আছেন? তো আপনি তো অতি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরে এসেছেন, এখানে যা কিছু দেখছেন, সেখানে যা দেখলেন আপনি আপনার আসার আগে পর্যন্ত, পরিস্থিতি আপনার কি মনে হয়?
পরিস্থিতি এখনো পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণাধীন হতে পারেনি, খারাপের দিকে যাচ্ছে। আমি বলবো, জনগণের নিরাপত্তা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারেনি সরকার, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে।
আপনি কি শুধু সংখ্যালঘুদের কথাই বলছেন নাকি যারা নিরপেক্ষ সেকুলার, যাদেরকে বলি যারা মুসলমান রয়েছেন? কারণ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান দেশ এবং সেখানে 90% মুসলিম। তো এই যে হামলা চলছে এবং নিরাপত্তার অভাব বোধ করছেন, কারা?
আমি বলবো, শুধু ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুরাই নয়, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা সমাজকর্মী বা মানবাধিকার কর্মী, তারাও কিন্তু এই হুমকির মধ্যে রয়েছে। তারাও বিরাট হুমকির মধ্যে রয়েছে, কারণ শুধু মুসলিম মুসলিম আমি সবাইকে বলবো না, বিশেষ একটি শ্রেণী, খুব ক্ষুদ্র একটি শ্রেণী যারা আলাদাভাবে চিন্তা করে, ইসলাম আলাদাভাবে, কিন্তু আমরা যে ইসলামকে জানি সেই ইসলামের ঊর্ধ্বে তারা কাজ করার চেষ্টা করছে, যে ইসলাম আসলে ইসলাম নয়।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি?
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেহেতু সংখ্যায় নগণ্য, জনসংখ্যার তুলনায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সংখ্যা খুবই নগণ্য, এবং তারা দক্ষ নয়, আমি বলবো সবাই দক্ষ নয়, এবং যে দক্ষতা নিয়ে বর্তমান এই কট্টর ইসলামপন্থী যারা ইসলামের নামে যা অঘটন ঘটাচ্ছে বা ধ্বংসাত্মক ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা যে শিক্ষায় শিক্ষিত অথবা যে কৌশলে কৌশলগত ভাবে কাজ করে, সেই কৌশল আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী বা নিরাপত্তা রক্ষা বাহিনী ওরা ওদের তাদের নেই, এবং তাছাড়া তাদেরকে তাদের সেই অস্ত্রও নেই যেই অস্ত্র তারা ব্যবহার করে।
আপনি কি তাহলে বলতে চান যে যারা উগ্রবাদী তাদের কাছে বিশেষ যেসব অস্ত্র সেগুলো বাইরে থেকে আসছে, বা তারা কোথা থেকে পাচ্ছে এইসব অস্ত্র?
যে পর্যন্ত আমরা জেনেছি প্রেসের মাধ্যমে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করে, সাধারণত ওরা হাতে তৈরি কিছু বোমা তৈরি করে, কিন্তু যে অস্ত্রগুলো ইদানিং ব্যবহার করছে তারা বাইরের বহিরাগত, এবং এখনো পর্যন্ত সঠিকভাবে পুলিশ বাহিনী বা র‍্যাব কখনো আমাদেরকে প্রকাশ করে না সেই অস্ত্রগুলো কোত্থেকে, কিন্তু বেশিরভাগ তারা স্থানীয়ভাবে তৈরি করে এবং সে স্থানীয় অস্ত্রগুলো দিয়ে তারা ব্যবহার করে এই ধ্বংসাত্মক কাজে, যেমন চাপাতি।
হ্যাঁ বলুন।
এরকম
একজন মানবাধিকার কর্মী হিসেবে এই মুহূর্তে আপনি সংক্ষেপে বলবেন যে সরকার এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আপনাদের সাধারণ মানুষের আবেদন কি?
আমাদের আবেদন, সরকার যদি আন্তরিক হয়, আমি বলবো সরকার যদি আন্তরিক হয়, বিশেষভাবে দুটো দলের মধ্যে, বিরোধী দল বিএনপি এবং সরকারের মধ্যে যে দ্বন্দ্ব লেগে আছে সেই দ্বন্দ্বটা নিরসন করা হয়, তাহলে কিন্তু অনেক অংশে এই সমস্যাটা কমে যাবে। কিন্তু সেটা আমরা খুব ক্ষীণ ভাবে দেখি, ক্ষীণ আশা আছে আমাদের সেটা হবার। তাছাড়া সরকারের পক্ষে এই একা বা শুধুমাত্র রুলিং পার্টি যারা সরকার চালাচ্ছে সেই দল নিয়ে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে দল গঠন করা হয়, প্রতিরোধ গড়ে তোলা হয়, আমার মনে হয় না আমরা কোনো প্রতিকার পাবো বা জাতি সেটার উপকার পাবে। কাজে সবাইকে নিয়ে, সবার অর্থ না বিএনপি যদি আসে, জামাত আসবে বা অন্য কেউ আসবে, এরকম ভয়ে যদি তারা বিএনপি কে না নেয়, সরকার যদি থাকে তাদেরকে কাউন্টে না নেয়, তাহলে কিন্তু আমরা এই ফলাফলটা পাবো না শুধু সরকার পক্ষ থেকে করলে।
রজলিন কস্টা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
জার্মানিতে ধর্মীয় উগ্রবাদ রুখতে বোরখা নিষিদ্ধ হতে যাচ্ছে। সাম্প্রতিক কিছু জঙ্গি হামলার পটভূমিতে এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়েরে আজ দিনের শেষভাগে সরকারের কাছে এই প্রস্তাব পেশ করবেন। এই খসড়া প্রস্তাবে যেসব বিচারক বোরকা বা নেকাব পরে বিচার কাজ সম্পন্ন করেন তাদের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জন্য নয়, নিরপেক্ষ অবস্থানের জন্য এই চিন্তা ভাবনা। যদিও এই খসড়া প্রস্তাব নিয়ে জার্মানির ভেতরেই প্রচুর সমালোচনা হচ্ছে। আইনজ্ঞরা বলছেন এটা করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। 2017 সনের সাধারণ নির্বাচনের আগেই অ্যাঙ্গেলা মার্কেলের সরকার এটাকে আইনে পরিণত করতে চায়। সর্বশেষ জরিপ অনুযায়ী জার্মানিতে 43 লাখ মুসলিম বসবাস করেন, কিন্তু সাম্প্রতিক সময়ে 1 লাখ শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। এই খসড়া প্রস্তাবে চিকিৎসকদেরকেও এক ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হয়। বলা হয়েছে রোগীদের কোনো কর্মকাণ্ডে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। উল্লেখ্য যে 2010 সনে ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করা হয়। এই মুহূর্তে নেদারল্যান্ড ও বুলগেরিয়ায় বোরকা ও নেকাব বন্ধ করার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়েছে। ইতালি ও স্পেনে বোরকা আংশিক নিষিদ্ধ রয়েছে। মুতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
সাগর থেকে উদ্ধার করা বাংলাদেশিরা এখনও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জেলে আছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
সমুদ্রের ঝুঁকিপূর্ণ পথে মালয়েশিয়া যাবার সময় 2015 সালের প্রথম দিকে সমুদ্র থেকে উদ্ধার হওয়াদের মধ্যে প্রায় 100 জন বাংলাদেশি এতদিনও দেশে ফিরতে পারেননি। তারা এখন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জেলে রয়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় রয়েছেন 81 জন এবং ইন্দোনেশিয়ায় 16 জন। এ পর্যন্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার থেকে 2,814 জন দেশে ফিরে এসেছেন। ঢাকায় কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে অভিবাসন এবং শরণার্থী সমস্যা নিয়ে কর্মরত সংস্থাগুলো অনানুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সরকারগুলোকে দায়ী করছে। এজন্যই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমএ বলেন, সমুদ্রে উদ্ধার বাংলাদেশের কোনো সন্ধান মিলছেন। দেশি বিদেশি কর্মকর্তারা অবশ্যই ধারণা করছেন তারা পালিয়ে দেশে চলে এসেছেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে অলিম্পিক্সের খবরাখবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ। অলিম্পিকের খবর দেবার জন্যে আজকে আমরা রিওতে যোগাযোগ করবার চেষ্টা করছি বাংলাদেশের একজন সাংবাদিককে। তার সাথে এখনও আমরা টেলিফোনে যোগাযোগ করতে পারিনি, তবে তার আগে জানিয়ে দিতে চাই যে পদক তালিকায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে। এখনও যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে, তারা 11টি স্বর্ণ, 11টি রৌপ্য এবং 10টি ব্রঞ্জ নিয়ে, অর্থাৎ পদক তালিকা সর্বমোট 32টি পদক যুক্তরাষ্ট্র। এবং এরপরে রয়েছে চীন, তাদের 10টি স্বর্ণপদক। জাপান রয়েছে তৃতীয় অবস্থানে 6টি স্বর্ণপদক নিয়ে, অস্ট্রেলিয়া রয়েছে তারপরে 5টি স্বর্ণপদক নিয়ে, হাঙ্গেরি রয়েছে 5টি স্বর্ণপদক নিয়ে তার পরের অবস্থানে, এরপরে রয়েছে যথাক্রমে রাশিয়া, কোরিয়া, জার্মানি, ইতালি এবং গ্রেট ব্রিটেন। রিও থেকে আমাদের সাথে সরাসরি টেলিফোনে যোগ দিচ্ছেন রকিবুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? রকিবুল হাসান, সম্ভবত যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা বলছিলাম যে পদক তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এবং আজকে যুক্তরাষ্ট্রের যে ফিয়ার্স ফাইভ নামে পরিচিত যে জিমন্যাস্টিক্সের দল, সেই দলের একজন 19 বছর বয়স্কা সদস্যা সিমোন বাইলস, তিনি আজকে চেষ্টা করবেন আরও একটি স্বর্ণপদক জয় করবার। এবং এছাড়া আজকে এই ষষ্ঠ দিনে 22টি ইভেন্টে 11টি স্বর্ণপদক জয় করার সুযোগ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। দেখা যাক যে বিভিন্ন ক্যাটাগরিতে কে কয়টি স্বর্ণপদক জিততে পারেন। যুক্তরাষ্ট্রের প্রবাদ প্রতিম মাইকেল ফেলপস, যিনি সাঁতারে একাই ব্যক্তিগতভাবে এ পর্যন্ত 21টি স্বর্ণপদক জয় করেছেন, তিনি আজকে আবার চেষ্টা করবেন আরও একটি স্বর্ণপদক জয় করবার। এবং তিনি 200 মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে তিনি আজকে প্রতিযোগিতা করবেন। মাইকেল ফেলপস, যেমনটি বলছিলাম যে বিশ্ব রেকর্ড এখন তার হাতে, তিনি 21টি স্বর্ণপদক জয় করেছেন একাই। মাইকেল ফেলপসের বিরুদ্ধে বড় প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিশ্ব রেকর্ড, যার হাতে এখন রায়ান। দেখা যাক রায়ানের সাথে ফেলপসের আজকের এই সাঁতারের যে প্রতিযোগিতা, সেটি দেখার মতো একটি বিষয় হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের একজন গলফার এইবার অলিম্পিকে কিন্তু খেলছেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গলফার অলিম্পিকে অংশ নিচ্ছেন, সিদ্দিকুর রহমান। তিনিও আজকে পরের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন, এবং গলফ এটি কয়েকদিন ধরে চলবে। সুতরাং আমার মনে হচ্ছে যে রিও থেকে রকিবুল হাসান যোগ দিয়েছেন আমাদের সাথে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা বলছিলাম যে পদক তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এবং আমরা বলছিলাম জিমন্যাস্টিক্সের সিমন বাইলসের কথা, মাইকেল ফেলপসের কথা, আর বাংলাদেশের সিদ্দিকুর রহমান গলফে আজকে পরের দিকে খেলবেন, তাই তো? এমনিতে তার অতীতের রেকর্ড থেকে কি মনে হয় তার কি পদক জেতার সম্ভাবনা রয়েছে আপনি মনে করেন?
আসলে সত্যি কথা বলতে, মানে গলফ 112 বছর পরে অলিম্পিকে ফিরে এসেছে, সেটা বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য বয়ে এনেছে। কারণ সে কারণে সিদ্দিক সরাসরি কোয়ালিফাই করে যেতে পারলেন, আর ওনার সাম্প্রতিক যে পারফরমেন্স সেটা মন্দ নয়। অলিম্পিকে পদক পাওয়ার মতো কিনা সেটা নিয়ে আসলে বিতর্ক থাকতে পারে, কারণ উনি 2 পেশাদার ট্যুর জিতেছেন এই পর্যন্ত। 2010-এ দুবাই ওপেন জিতেছিলেন এবং 2013-তে ভারতে ইন্ডিয়ান গলফ জিতেছিলেন। এর পাশাপাশি অ্যামেচার ভাবে যখন খেলেছেন তখনও 12টা শিরোপা তার নামের পাশে আছে।
বাংলাদেশের একজন সাঁতারু যথেষ্ট কিনা? হ্যাঁ, বাংলাদেশের একজন সাঁতারু হিটে আজকে অংশ নিচ্ছেন।
হ্যাঁ, মাফিজুর রহমান সাগর তার হিটে অংশ নিচ্ছেন, এবং সেক্ষেত্রে আসলে তার বিষয়টাও কিন্তু অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমরা আসলে বলতে পারি। কারণ সুইমিং এর ওয়ার্ল্ড যে পারফরমেন্স, বাকি দেশগুলোর যে পারফরমেন্স, সেখানে বাংলাদেশ আসলে কোনো শক্তি নয়। এবং সঙ্গে আগামীকাল বাংলাদেশের মেয়ে সোনিয়া
আমরা এখনো দীপিকা কর্মকারের সঙ্গে দেখা হয়নি বা কথা বলতে পারিনি। কারণ এখানে আসলে গেমসের যে বিশালত্ব তার মধ্যে তাল মেলানোটা আসলে একটু কঠিন। এবং আমরা বাংলাদেশকে যেহেতু একটু বেশি ফলো করছি, ভালো করুক কিংবা মন্দ, বাংলাদেশ ফলো করাটাই আমাদের মূল কাজ, যে কারণে আসলে এখনো দীপা কর্মকারের সঙ্গে কথা হয়নি আমাদের।
রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবর দেওয়ার জন্য। এই ছিল অলিম্পিকের খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ইরাক এবং সিরিয়ার প্রতি প্রেসিডেন্ট ওবামার নীতির সমালোচনা করে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওবামা হচ্ছেন ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা। বুধবার রাতে ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য রাখবার সময় ট্রাম্প বারবারই বলেন তিনি আইসিসের প্রতিষ্ঠাতা। অতঃপর ট্রাম্প বলেন আইসিসের সহ প্রতিষ্ঠাতা হচ্ছেন অস্বচ্ছ হিলারি ক্লিনটন। এর আগেও ট্রাম্প অভিযোগ তুলেছিলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নীতিমালায় সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের বিশেষ করে ওবামা প্রশাসনের সমালোচনা আরও কঠোরভাবে করেছেন তিনি এবং তার বক্তৃতায় বলেছেন দেখা যাচ্ছে অনেকভাবে ইসলামিক স্টেট প্রেসিডেন্ট ওবামাকেই সম্মান করে। যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস তার জীবনের 22তম স্বর্ণপদক জয়ের লক্ষ্যে রিও অলিম্পিকে 200 মিটার একক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আজ রাতে। রিওতে ফেলপস ইতিমধ্যেই 3টি স্বর্ণ জিতেছেন। যদি আজ তিনি জেতেন তবে এটি হবে এই রিওতে তার চতুর্থ স্বর্ণপদক জয়। মানবিক সহায়তার লক্ষ্যে সিরিয়ার সংঘাতময় আলেপ্পো শহরে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাময়িকভাবে সেনা অভিযান বন্ধ রাখছে রাশিয়ার বাহিনী। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যুদ্ধ চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে মানবিক সহায়তার লক্ষ্যে সিরিয়ার আলেপ্পোয় প্রতিদিন 3 ঘন্টা করে যুদ্ধবিরতি করা হবে। ক্রাইমিয়া প্রশ্নে উত্তপ্ত বাগযুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া অভিযোগ করছে ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে তথ্য নিতে ইউক্রেন তাদের প্রশিক্ষিত গোয়েন্দা নিয়োগ করেছে ক্রাইমিয়ায়। অপরদিকে ইউক্রেন বলছে রাশিয়া ক্রাইমিয়ায় বিশেষ অভিযান হাতে নিয়েছে এবং সেখানে ডনেটস্ক এবং লুহানস্ক সহ বহু শহর দখল করে নিয়েছে রাশিয়া সমর্থিত বাহিনী। উত্তর ইরাক এবং ইস্তাম্বুলে কুর্দি বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। দক্ষিণ পূর্ব তুরস্কে ভয়াবহ বোমা হামলার পর বিদ্রোহীরা তা করেছে এই ধারণা করেই ওই বিমান হামলা করা হয়েছে। তুরস্কের সরকারি গণমাধ্যমে বলা হয় বৃহস্পতিবার ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 17 জনকে গ্রেফতার করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত তুরস্কের এক অ্যাডমিরাল নিখোঁজ হয়েছেন। বলা হচ্ছে তাকে তুরস্ক কর্তৃপক্ষ দেশে ফেরার নির্দেশ দিয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগে বিচারের সম্মুখীন হবার জন্য। তুরস্ক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মুস্তফা উগুরলু নেটো বাহিনীর ভার্জিনিয়াতে কর্মরত ছিলেন এবং 22 জুলাই নিখোঁজ হন। 15 জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। নয়াদিল্লির বিরুদ্ধে কাশ্মীরিদের ওপর সহিংসতার অভিযোগ তুলে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন বলছে সহিংসতা বন্ধ না করলে তারা শান্তি চুক্তি মানবে না। গত সপ্তাহে রাশিয়ায় যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া পাকিস্তানি হেলিকপ্টারের এক কর্মীকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে আফগানিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন আফগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন তারা সকল পাকিস্তানি কর্মীদেরকে নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.